ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন্ট হিউসেন। পয়লা ফেব্রুয়ারি আটক হবার পর বার্মার নেত্রী অনসান সুচি সোমবার প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতে হাজির হন। ভিডিও সম্মেলনের মাধ্যমে রাজধানী নেপিদো থেকে অংশ নেবার সময় নেত্রীকে সুস্থ ও ভালো দেখাচ্ছিল। তাঁর আইনজীবী বলেন, আদালত তাঁকে আরো দুটি নতুন অভিযোগে অভিযুক্ত করেছে। তাঁকে জনগণকে সহিংসতায় উস্কানি এবং লাইসেন্সবিহীন যন্ত্রপাতি ব্যবহার করে টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার জন্য অভিযুক্ত করা হয়। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, মিয়ানমারে পয়লা ফেব্রুয়ারির পর সবচাইতে মারণাত্মক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবার অন্তত 18 জন নিহত এবং অন্যান্য 30 জন আহত হয়েছেন। মানবাধিকার দপ্তরের মুখপাত্রী রবিনা সমদাসানি বলেন, সমগ্র দেশ জুড়ে সারাদিন বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে। বিবৃতিতে সামরিক বাহিনীকে অবিলম্বে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বন্ধের আবেদন জানানো হয়। মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি টম অ্যান্ড্রিউজ বলেছেন, সামরিক জান্তা যেহেতু জনগণের বিরুদ্ধে সহিংসতার মাত্রা বৃদ্ধি করেছে, আন্তর্জাতিক সমাজকেও তাদের পদক্ষেপ বৃদ্ধি করতে হবে। যুক্তরাষ্ট্র সরকার রবিবার প্রতিবাদকারীদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযানের নিন্দা জানায় এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বরেল বলেছেন, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক সরকারের শক্তি প্রয়োগ অবশ্যই বন্ধ করতে হবে এবং জনগণকে তাদের ভাষা প্রকাশ এবং সমাবেশের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার 6 মাসেরও কম সময়ে তাঁর উত্তরসূরি প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেন, জো বাইডেন হোয়াইট হাউসে সবচেয়ে জঘন্য 1 মাস কাটিয়েছেন, এতটাই খারাপ যে তিনি 2024 সালে প্রেসিডেন্সি আবারও দাবি করতে পারেন। উল্লসিত শত শত সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই 1 মাসই আমরা আমেরিকা ফার্স্ট বা আমেরিকা প্রথম থেকে আমেরিকা লাস্ট বা আমেরিকা শেষে পরিণত হয়েছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে ট্রাম্প বলেন, আমি আবারও নির্বাচনে দাঁড়াতে পারি, তবে কোন তৃতীয় পার্টির মাধ্যমে নয়। আমি 2022 সালে প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য উপযুক্ত ও পরিণত প্রার্থীর জন্য প্রচারণা চালাব এবং সফল হব, এবং 2024 সালে হোয়াইট হাউসে ফিরে আসব। ইরান রবিবার 2015 সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা সম্পর্কিত যুক্তরাষ্ট্র ও 3টি ইউরোপীয় দেশের অনানুষ্ঠানিক আলোচনা এড়িয়ে যায়। তেহরান জানায়, কোন আলোচনার আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনকে ইরানের উপর চাপানো একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক পদক্ষেপ ও মন্তব্যের নিরিখে ইরান এসব দেশের সঙ্গে আনুষ্ঠানিক কোন আলোচনার কথা বিবেচনা করছে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয় মন্ত্রী জোসেফ বোরেল আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। ইরান জানায়, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য তাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ইরানের এই মন্তব্যে হতাশা ব্যক্ত করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর তদন্ত দাবি করে শত শত ছাত্র বিক্ষোভে অংশ নেয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ 3 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট। কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি, সমাবেশ ছিল শান্তিপূর্ণ। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল বের হলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি হয়। শর্ত সাপেক্ষে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বুঝিলে সুযোগ দেয়। কারাগারের লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই কর্মসূচি দিয়েছিল ছাত্র জোট। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর কারাগারে বন্দী থাকা অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনা লিখিতভাবে জানাতে বলেছেন হাইকোর্ট। এই মামলার অপর আসামি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন শুনানিকালে বিচারপতি এম এ নায়তুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে নির্দেশনা দেওয়া হয়। কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে, আদেশ হবে 3রা মার্চ। ওদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের 47 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেছেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের 3 নেতাকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, রোববার রাতে তাদের তুলে নেওয়া হলেও তারা আটকের বিষয়টি স্বীকার করছে না। অবিলম্বে এই 3 জনকে জনসমক্ষে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আহ্বান জানান। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, লেখক মুস্তাককে হত্যা করা হয়েছে, অবিলম্বে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। তিনি গ্রেপ্তারকৃত সব ছাত্রদের মুক্তি দেওয়ার দাবি জানান। বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। 3রা মার্চ নাগরিক সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনতার ক্রোধের মাঝেই তৃণমূলের নেতৃত্ব মমতার জন্য ভোটের আবেদন জানাচ্ছেন। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের একটি প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রচারে গিয়ে দলীয় নেতৃত্বকে স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা ক্ষোভের কথা শুনতেও হচ্ছে। মানুষের সেই ক্ষোভ প্রশমনে নেতাদের ঢাল দলনেত্রী। বাসিন্দারা তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জানালে তাদের কাছে তৃণমূল নেতৃত্বের আর্জি, মমতাকে দেখে ভোট দিন। মানুষের এমন ক্ষোভের মুখে লোকসভা ভোটের অঙ্কে পাঁশকুড়া পশ্চিমে পিছিয়ে থাকা তৃণমূল এবারের নির্বাচনে কতটা সুবিধা করতে পারবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলও। গত 2016 সালের বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় প্রার্থী হন নন্দীগ্রামের ফিরোজা বিবি। পাঁশকুড়ার বাইরের প্রার্থী বেছে নেওয়ায় দলে সেই সময় থেকে মাথাচাড়া দেয় গোষ্ঠী কোন্দল। সেবার ফিরোজা বিবি খুব অল্প ব্যবধানে জয় পান। গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জন্য অধিকাংশ জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগও ছিল। গত 2019 সালের লোকসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূলকে প্রায় 3,000 ভোটে পিছনে ফেলে দেয় ভারতীয় জনতা পার্টি বিজেপি। সরকারি চাকরিতে ভাটা, স্বজন পোষণ, নেতাদের দুর্নীতি ইত্যাদি ইস্যুতে গত 2 বছরে পাঁশকুড়ার শাসক দলের পায়ের তলার মাটি অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলও। স্থানীয় ভোটারদের ক্ষোভ সামাল দিতে তৃণমূল নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন বলেই খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। তালিবানরা দাবি করেছে যে 1 বছর আগে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তাদের বিদেশি সামরিক মিত্রদের 1 মে মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে। তারা জানান, সময়সীমা পরিবর্তনের চেষ্টা হবে চুক্তির ব্যর্থতার সামিল। চুক্তিটি স্বাক্ষরের প্রথম বার্ষিকীতে সাংবাদিকদের কাছে বিবৃতিতে তারা দাবি করেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছেন। বিবৃতিতে ওয়াশিংটনের প্রতি এই ঐতিহাসিক চুক্তিতে বর্ণিত তাদের অংশটুকু পালন করার আবেদন জানানো হয়। বাইডেন প্রশাসন শান্তি চুক্তির পর্যালোচনা করে দেখছে যে তারা বাদবাকি 2,500 সেনা 1 তারিখের মধ্যে প্রত্যাহার করে নেবে কিনা। ওমান উপসাগরে রহস্যজনক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি মালিকানাধীন একটি মালবাহী জাহাজ দুবাইয়ের রশিদ বন্দরে নোঙ্গর করেছে। ইরানের সঙ্গে ইসরায়েলের বর্ধিত উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের পানিপথে এই বিস্ফোরণ উদ্বেগের কারণ হতে পারে। জাহাজটির বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে উদ্বেগের মাঝেই এই হামলা পরিচালিত হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। এমভি হেলিওস রে জাহাজটি মধ্যপ্রাচ্য থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়। এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফিলিপাইন্স করোনা আঘাতে বিধ্বস্ত হয়েছে। 5,76,000 বেশি জনগণ সংক্রমিত হয়েছেন এবং 12,314 জন নিহত হয়েছেন। তবে ভ্যাকসিনের সরবরাহ পাওয়া দেশটিতে এক সমস্যা হয়ে দাঁড়ায়। আনুমানিক 5,25,600 অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড টিকা সোমবার পৌঁছানোর কথা থাকলেও তা সরবরাহের কারণে টিকা কর্মসূচিকে ব্যাহত করে। তবে জনগণের মাঝে কার্যকারিতা নিয়ে উদ্বেগের মাঝেই সোমবার ফিলিপাইন্সে চীনের সাইনোভ্যাক প্রতিষ্ঠানের করোনাভ্যাক ভ্যাকসিন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালীতে তরুণ সাংবাদিক বুরহানুদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে সেখানকার সাংবাদিকরা সোমবার কালো পতাকা মিছিল বের করেছিলেন। নোয়াখালী প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই মৌন মিছিলটিতে জেলা শহর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাংবাদিকরা অংশ নিয়েছেন। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এক সমাবেশ করেন। যখন তারা মোজাক্কিরের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন অপরাধী আইনের আওতায় না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক নেতারা এই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন সহ নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গত 19 ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চাপরাশির হাট বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিপক্ষ দুই গ্রুপ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনার সময় দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মোজাক্কির গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি মারা যান। এদিকে নোয়াখালীতে সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে ফেনী জেলা শহরে আজ প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। এক মানববন্ধনে ফেনীর সাংবাদিক নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক মোজাক্কির হত্যার 10 দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয় নাই। তারা সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
এলটিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নিয়ম অনুযায়ী 2026 সালে উত্তরণের পরে বাংলাদেশের কিছু বাণিজ্য সুবিধা সহ অন্যান্য সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে বিশেষজ্ঞগণ বলছেন। সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে রপ্তানি খাতে। এছাড়াও ঔষধ শিল্পে এবং বর্তমানে আন্তর্জাতিক সাহায্যপ্রাপ্তি এমনকি জলবায়ু ক্ষতি মোকাবেলা তহবিলে পর্যন্ত এর নেতিবাচক প্রভাব পড়বে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা সিবিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ভয়েস অব আমেরিকাকে বলেন, এলডিসি তালিকা থেকে উত্তরণের পরে আন্তর্জাতিক পর্যায়ে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসমূহ প্রত্যাহার করা হলে বাংলাদেশের রপ্তানি আয় 8-10% কমতে পারে। এতে বছরে $250 কোটি অর্থাৎ 21,500 কোটি টাকার রপ্তানি আয় কমবে।
2026 সাল নাগাদ বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে, তারপরে স্বল্পোন্নত দেশ হিসেবে তাদের যে বিশেষ সুবিধাগুলো ছিল সেগুলি ক্রমান্বয়ে কমে যাবে। প্রথমে 2-3 বছর হয়তো থাকবে অনেকগুলি বাজার সুবিধা এবং অন্যান্য আর্থিক সমর্থনের সুবিধা, কিন্তু তারপর সেগুলি থেমে যাবে। সেহেতু এটার প্রথমটা নিঃসন্দেহে রপ্তানি ক্ষেত্রে, দ্বিতীয়ত যদি দেখি সেটা হলো আমাদের ওষুধ শিল্পের ক্ষেত্রে, তৃতীয়ত আপনার আছে যে কৃষি এবং শিল্প খাতে ভর্তুকি দেওয়ার ব্যাপারে এবং জলবায়ু ক্ষেত্রে অর্থায়নের ব্যাপারেও কমে যাওয়ার ব্যবস্থা হবে, এটা এটা নির্ধারিত আছে। 8-10% পর্যন্ত আমাদের রপ্তানি কমে যেতে পারে মূল্যমানের দিক থেকে প্রায় $2.5 বিলিয়ন মতো। বিশিষ্ট বিষয় দেখার বিষয় হলো যে বাংলাদেশই একমাত্র এই রপ্তানি সুবিধাকে বেশি ব্যবহার করেছে স্বল্পোন্নত দেশের ভিতরে, সেই জন্য এই যে পতনটা হবে আশঙ্কা করা হচ্ছে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা না পেলে সেটা প্রায় 80% হবে বাংলাদেশের ঘাড়ে। এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করার চেষ্টা চলছে, অন্যান্য আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমে এগুলিকে মোকাবেলা করার প্রচেষ্টা আছে। কিন্তু মনে রাখতে হবে শেষ বিচারে আমাদের বাণিজ্যিক পণ্যগুলোকে, রপ্তানি পণ্যগুলোকে প্রতিযোগিতা সক্ষম হয়ে আন্তর্জাতিক বাজারে যেতে হবে। বিষয়টা হচ্ছে যে এগুলোকে মাথায় রেখে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরো বহুমুখীকরণ করা যায়, শক্তিশালী করা যায়, ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ানো যায়, কর আহরণ বাড়ানো যায় এবং একই সাথে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মান উন্নয়ন করা যায়, এটি এখন বিষয়। সেহেতু আমাদের একটা খুব দ্রুত উত্তরণকালীন কর্মকৌশল নির্ধারণ করে সেটার ভিত্তিতে বিদেশের সাথে আলোচনা করা উচিত, উন্নয়ন সহযোগীদের সাথে, একই সাথে দেশের ভিতরে বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়াটাই জরুরি।
বলছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO অপর এক প্রতিবেদনে বলেছে এলডিসি থেকে উত্তরণ হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপর নতুন যে নিয়মিত হারে শুল্ক আরোপিত হবে তাতে বাংলাদেশের রপ্তানি বছরে $537 কোটি বা ৪৫,০০০ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়বে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
সারা ভারতে আজ সোমবার 1 মার্চ থেকে দ্বিতীয় দফার করোনা টিকাদান কর্মসূচি শুরু হল। এবারে অগ্রাধিকার পাবেন 60 বছরের বেশি বয়সী মানুষেরা এবং 45 বছরের বেশি বয়সীদের যদি কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে তাহলে তারাও। আর সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির এইমস হাসপাতালে গিয়ে নিজে প্রথম টিকা নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। যারা তাকে ইনজেকশন দিয়েছেন তাদের সঙ্গে দেশের সব চিকিৎসা কর্মীদের তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, এই বিশাল দেশে প্রত্যেককে করোনার টিকা দেওয়ার কাজ অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের বিজ্ঞানীরা, চিকিৎসকেরা এবং চিকিৎসা কর্মীরা সেই অসাধ্য সাধন করছেন। প্রধানমন্ত্রী আজ সম্পূর্ণ দেশে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়েছেন। পরীক্ষা চলাকালীন এটির ব্যবহার শুরু করে দেওয়ায় এটি সম্পর্কে কারো কারো সন্দেহ আছে, তাই প্রধানমন্ত্রী মোদী নিজে এই টিকাটি নিয়ে বোঝাতে চাইলেন যে কোভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, কোনো চিন্তা নেই। কাকতালীয় হলেও নরেন্দ্র মোদীকে যে দুজন নার্স আজ টিকাটি দিয়েছেন তাদের একজন পুদুচেরির, অন্যজন কেরালার। এই দুটি রাজ্যেই আর কিছুদিন পরে ভোট হবে। প্রধানমন্ত্রী গলায় পড়েছিলেন অসমের বিখ্যাত সাদা কাপড়ের উপর লাল সুতোর কাজ করা গামছা, সেই অসমেও কিন্তু এবার ভোট। টিকা নিয়ে প্রধানমন্ত্রী অবাক সুরে বললেন, ব্যাস এর মধ্যেই হয়ে গেল, আমি তো টেরও পেলাম না। তারপর তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, আসুন আমরা সবাই মিলে টিকা নিই এবং ভারতকে কোভিড মুক্ত করে তুলি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম ও বোম ডিসপোজাল ইউনিট সদস্যদের দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রের US ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হল যৌথ মহড়া। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়াট কমান্ডো, নেভি সিল কমান্ডো, এক্স US আর্মির প্রশিক্ষকরা। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এই যৌথ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে আপনারাও আমাদের অংশীদার।
That police officers often aren't thanked enough for the great work they do. But let me thank you from the bottom of a grateful heart for the great work that you do, protecting the US Embassy, protecting me as I visit the far corners of your nation. And thank you for being our partners again in the global war against terrorism. And let me thank our trainers who came here all the way from the United States during the global COVID-19 pandemic for their assistance in this battle. Thank you, ladies and gentlemen, for coming all the way here and helping the Bangladesh police addressed this really important issue. We're very grateful.
পরে সিএমপির কমিশনার সাংবাদিকদের বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাইবার ক্রাইম দমনে চট্টগ্রাম মহানগর পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।
আসলে একটি অত্যাধুনিক পুলিশ বাহিনীতে স্পেশালাইজ ইউনিট একটি সময়ের দাবি আমাদের। ইতিমধ্যে বর্তমান সরকারে এই সময়ের ভিতরে আমরা সকল মহানগরগুলিতেই এরকম একটি টিম গঠন করা হয়ে গেছে। এগুলোর এখন চর্চা এবং প্রশিক্ষণ ঝালাইকরণ যে বিষয়টা আছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, এটাই মূলত এখন হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়নে আগামীতেও যৌথ মহড়া অব্যাহত থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের আজকের অতিথি ডক্টর রব্বি আলম, পেশায় আইনজীবী, এমনি পেশায় আইনজীবী এবং আইনশাস্ত্রে পিএইচডি করেছেন, থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে। মিশিগান রাজ্যের মূলধারার রাজনীতির সঙ্গে, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত। কয়েকদিন আগেই মাত্র মিশিগানের ডেমোক্রেটিক পার্টির সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন উনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদেরও তিনি প্রেসিডেন্ট। আমরা জানি কিছুদিন আগে আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশের ওপর একটি রিপোর্ট প্রচার করা হয়েছে, যেটা নিয়ে বাংলাদেশে তো বটেই, বাংলাদেশের বাইরে এমনকি যুক্তরাষ্ট্রেও বেশ কিছু আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং তারই ভিত্তিতে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ডক্টর রব্বি আলম এবং অন্যান্য সদস্যবৃন্দ মিশিগানে ফেডারেল আদালতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে একটা মামলা দায়ের করেছেন, মানহানির মামলা, অর্থমূল্যে যার আকৃতি হলো $500 মিলিয়ন, $500 মিলিয়ন এই মামলা, মানহানির মামলা। এবং এই মামলা আমরা জানি যে আদালতে গৃহীত, ফেডারেল আদালতে গৃহীত হয়েছে এবং ডকেটে উঠে গেছে, অর্থাৎ কিনা তালিকাভুক্তিও সম্পন্ন হয়েছে। তো আমরা এখন ডক্টর রব্বি আলমের কাছ থেকে জানতে চাইব, এই মুহূর্তে তিনি মিশিগানে না, এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন কার্যব্যাপ দেশে। তো আমরা জানতে চাইব মামলার বর্তমান পরিস্থিতিটা কি।
ধন্যবাদ কবিরউদ্দিন সরকার ভাই এবং ফকির সেলিম ভাই এবং ভয়েস অফ আমেরিকার সকল দর্শক শ্রোতাদের। আপনি যথার্থই বলেছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের যে সিক্স সার্কিট কোর্টের আউট ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের যে কোর্ট রয়েছে ওখানে আমাদের মামলাটি কোর্ট অ্যাকসেপ্ট করেছে। এবং কোর্ট যেখানে মামলাটি অ্যাকসেপ্ট করেছে, ইতিমধ্যে ফেব্রুয়ারির 22 তারিখ 2021 সোমবার মামলাটি ডকেটেও উঠে গিয়েছে। এটার অর্থ হচ্ছে এখন আইনগত প্রসেসে অলরেডি চলে আসছে, পাইপলাইনে। তো আমরা যে কাজটা করছি কবির ভাই, আপনি জানেন এই মামলাটা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এমনকি বাংলাদেশের যে আমাদের সামরিক যে ডিপার্টমেন্ট রয়েছে এটা সকলকে ঘিরেই আল জাজিরা তারা তাদের যে প্রোপাগান্ডা এবং ফ্যাব্রিকেশন করেছে। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আমাদের যে স্ট্যান্ডিংটা আছে জুরিসডিকশন অনুযায়ী, আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন এবং আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি নিজে বাদী হয়ে আমরা করেছি এবং আমরা আমেরিকার ফেডারেল কোর্টকে ধন্যবাদ দিচ্ছি যে উনাদের কেসটা অ্যাকসেপ্ট করেছেন। কারণ আপনি জানেন অনেক কেস কোনো ম্যারিটস না থাকলে তারা নেয় না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সবাইকে, যারা বিশেষ করে সাংবাদিক মহল আছে, সকলকে জানানোর জন্যই আমি আসলে এখন ক্যাম্পেইনে আছি। আপনি জানেন আমি এই মুহূর্তে ডিসিতে আছি, কালকে আমরা পেনসিলভেনিয়া এবং নিউ জার্সি হয়ে নিউ ইয়র্কে বিকেল 6টায় আমাদের একটা প্রেস কনফারেন্স আছে, ওটা নিয়ে আমি কথা বলবো। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কবিরউদ্দিন সরকার ভাই এবং সেলিম ভাই আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
জি ধন্যবাদ। রব্বি আলম, আমরা জানি যে মামলা একটা যখন আদালতে ওঠে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদী পক্ষের বা বিবাদী পক্ষের যুক্তিতর্ক ইত্যাদি প্রশ্নবিদ্ধ হতে পারে এবং সেটা নিয়ে অনেক জিজ্ঞাসাও থাকতে পারে। তো আপনি ব্যক্তিগতভাবে এই মামলার ভবিষ্যৎ নিয়ে কতখানি আশাবাদী?
ধন্যবাদ কবির ভাই। সেটা হচ্ছে যে মামলাটা আমরা যে ধারায় করেছি, এই মামলাটা আমরা করেছি ডিফামেশন অফ ক্যারেক্টার। এই ডিফামেশন অফ ক্যারেক্টারের দুটো ধারা থাকে, একটা হচ্ছে যে আপনার ম্যালেস এবং ডিফামেটরি অ্যাকশন থাকে। তো সেই ক্ষেত্রে যারা আসামি থাকে, আমেরিকার আইনের ধারা হচ্ছে যারা কেস করে তাদেরকে প্রমাণ করতে হয় যে আসামি দোষী। কিন্তু আমরা যে ধারায় কেসটা করেছি, আমরা কেসটা করেছি অন্য ধারায়। আসামিকে প্রমাণ করতে হবে তারা যে বর্ণনা তথ্যাদি দিয়েছে এই তথ্যগুলো সঠিক। তার অর্থ হচ্ছে এভিডেন্স এবং ডকুমেন্ট এবং প্রমাণাদি সম্পূর্ণ আসামির ঘাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি, আমরা বাদী হিসাবে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে না যে ওরা যেটা করছে এটা ভুল, বাট তাদেরকে প্রমাণ করতে হবে যে জিনিসগুলো তারা পাবলিশ করেছে, যে আর্টিকেল গুলো তারা পাবলিশ করেছে, যে জিনিসগুলো তারা টেলিভাইজ করেছে, যে জিনিসগুলো তারা আপনার লাইভ স্ট্রিম করেছে এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব সহ তাদের চ্যানেলে পাবলিশ করেছে, এই জিনিসগুলো সত্যতা তাদের যাচাই করতে হবে এবং কোর্ট তাদেরকে অ্যাকসেপ্ট করতে। সুতরাং এখানে হচ্ছে প্রিপন্ডেন্স অফ দ্য এভিডেন্স, দি বার্ডেন ইজ অন দ্য ডিফেন্ডেন্ট। So therefore, the defendant has to prove and provide that all the document they have submitted, the televised information are truth and nothing but the truth. In this case, amra asha korchi je amader obosthan ottonto bhalo obosthane asha kori amra ekta positive result pabo, jeta ke injunctive rule bola hoy. Amra federal government er kache injunctive ekta relief asha korechi je as soon as possible, effective immediately, they must give us injunctive order to stop that slanderous video, to malicious video, to fabricated video, and to that propaganda. So therefore, and then there's a punitive action. The punitive action, you already said, there are $500 million. In the future, that they cannot go anything. So it's called deterrence. Make sure in the future, any or whatsoever, none, they can do anything. That's why we are hoping that we will have a very good outcome, but rest up, we don't know. Also, we'll go through the process.
আপনি যেমনটি কিনা বললেন যে মামলাটি আদালতে গৃহীত হয়েছে ইতিমধ্যেই এবং ডকেটে উঠেছে, অর্থাৎ কিনা তালিকা ভুক্তিও হয়েছে, তো এই মুহূর্তে কোন পক্ষেরই যুক্তিতর্ক সম্পর্কে বা অবস্থান সম্পর্কে আমাদের, বিশেষ করে ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের, কোন রকম কোন মন্তব্য করা সমীচীন হবে না বলে আমরা মনে করি। সাংবাদিক হিসেবেও আমরা সেটা সমীচীন নয় বলে আমরা বিবেচনা করি। তারপরেও আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, যেমন কিনা আপনি বললেন যে এই মুহূর্তে আপনারা এই মামলার উদ্যোগের পর একটা প্রচারণা অভিযানের মধ্যে রয়েছেন, তারই অংশ হিসেবে এই মুহূর্তে আপনি ওয়াশিংটনে রয়েছেন, রাজধানী ওয়াশিংটনে, এরপরে অন্যান্য জায়গায় যাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ধন্যবাদ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আপনি, আমি বলে ফেলেছি, আগামীকালকে সন্ধ্যা 6টায় আমরা নিউ ইয়র্কে আমরা প্রেস কনফারেন্স করছি, যেখানে আমরা আমাদের দেশীয় সংবাদ সংস্থা এবং সিএনএন ইভেন ফক্স নিউজকে আমরা এখানে তালিকাভুক্তি করেছি। বিশেষ করে আপনারা ভয়েস অফ আমেরিকা আমাদের সাথে সময় দিয়েছেন, আমরা বিবিসি বাংলার সাথেও যোগাযোগ করছি এবং চেষ্টা করছি এটাকে বড় আকারের একটা ব্লাস্ট করতে। কারণ আমাদের দেশের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হার রেপুটেশন, দ্য রেপুটেশন অফ কান্ট্রি, দিস ইজ অল ইনভলভ হিয়ার। সো উই আর হোপিং দ্যাট উই উইল হ্যাভ এ ভেরি ব্রাইট আউটকাম রিগার্ডলেস দ্যাট ইউ নো হু এভার সেজ ওয়াট। বাট আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে আমরা আবারও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের পক্ষ থেকে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি।
জি ভাই, ডক্টর রব্বি আলম, আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি, সালাম, নমস্কার, আদাব।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.